الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين.
এবং অপকর্মের প্রতিফল উহার অনুরূপ শাস্তি। অতএব যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহর হাতে বা আল্লাহর জিম্মায়, আল্লাহ অন্যায়কারীদের আদৌ ভালোবাসেন না। ইসলামী শিক্ষায় কোন অপকর্মশীল ব্যক্তিকে বা ক্ষতিকারী ব্যক্তি, সেই ক্ষতি স্বল্প পরিসরে হোক বা বৃহত্তর পরিসরে, বা শত্রুই হোক না কেন, সবার সাথে এমন ব্যবহারের শিক্ষা দেয়া হয়েছে যা সংশোধনে পর্যবসিত হবে। ইসলামে শাস্তির বিধান অবশ্যই রয়েছে, কিন্তু একই সাথে ক্ষমা এবং মার্জনার নির্দেশও রয়েছে। এই আয়াতে আপনারা যা শুনেছেন, এই নির্দেশই দেয়া হয়েছে যে মন্দ কর্মশীল ব্যক্তি বা পাপীকে শাস্তি দাও, কিন্তু শাস্তির পিছনে চালিকা শক্তি হওয়া উচিত পাপাচারীর বা ক্ষতিকারীর এবং অপরাধীর সংশোধন। সুতরাং যেখানে সংশোধনই উদ্দেশ্য, সেখানে শাস্তি দেওয়ার পূর্বে চিন্তা কর যে শাস্তির ফলে এই লক্ষ্য অর্জন হবে কিনা। চিন্তা করার পর এবং অপরাধীকে দেখার পর দৃষ্টি যদি এদিকে নিবদ্ধ হয় যে ক্ষমা করলে অপরাধীর সংশোধন সম্ভব, তাহলে ক্ষমা করো, বা শাস্তি প্রদান করলে সংশোধন যদি দেখা যায় তাহলে শাস্তি দাও। আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমা করা খোদা তাআলার পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদানে ভূষিত করবে। আয়াতের শেষের দিকে ইন্নাহু লা ইউহিব্বুল জালিমিন বলে এই কথা স্পষ্ট করা হয়েছে যে শাস্তি প্রদানের ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করো বা সীমা লঙ্ঘন করতে থাকো, তাহলে অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। যাই হোক, শাস্তি এবং সংশোধনের এই নীতি এবং আইন কোরআন শরীফে উপস্থাপিত হয়েছে, যা আমাদের ব্যক্তি জীবনের বিষয়াদিকেও পরিবেষ্টন করে রেখেছে, আর রাষ্ট্রীয় বরং আন্তর্জাতিক বিষয়াদির ক্ষেত্রে সামাজিক সংশোধনের এটি ভিত্তি। কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য যেভাবে আমি বলেছি হল সংশোধন এবং চারিত্রিক উন্নতি। তো ইসলামের শিক্ষা হলো বা ইসলাম বলে যে কথাকে সামনে রাখো, আর এটিকে সামনে রেখে শুধু শাস্তির উপর জোর দেবে না, বরং সংশোধনের উপর জোর দাও। যদি মনে করো যে ক্ষমা করলে সংশোধন হবে, তাহলে ক্ষমা করো, আর পরিস্থিতি এবং ঘটনা প্রবাহ যদি এটি বলে যে শাস্তি দিলে সংশোধন হবে, তাহলে শাস্তি দাও। কিন্তু শাস্তি প্রদানে একথাকে অবশ্যই দৃষ্টিগোচর রাখা চাই যে শাস্তি অপরাধের অনুপাতে হওয়া উচিত, নতুবা অপরাধ থেকে যদি বেশি শাস্তি দেয়া হয়ে থাকে তাহলে এটি অন্যায়, এটি সীমা লঙ্ঘন, আর অন্যায় ও সীমা লঙ্ঘনকে খোদা তাআলা পছন্দ করেন না। সুতরাং ইসলামে পূর্ববর্তী ধর্মগুলোর মতো বাড়াবাড়ি নেই, বাড়তি বা ঘাটতি নেই। এর সুমহান দৃষ্টান্ত আমাদের চোখে পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তিনি যখন দেখলেন যে অপরাধীর সংশোধিত হয়েছে, বার সংশোধন হয়ে গেছে, তখন চরম শত্রুকেও ক্ষমা করেছেন, তার উপর, তার সন্তান সন্ততির উপর এবং তার সাহাবীদের উপর হেন কোনো অন্যায় নেই বা জুলুম নেই যা করা হয়নি। কিন্তু শত্রু যখন ক্ষমার প্রত্যাশী হল, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুসারে জীবন যাপনের অঙ্গীকার করল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ভুলে গিয়ে ক্ষমা করে দিয়েছেন। হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু ইসলামের কন্যা হযরত জায়নাবের উপর মক্কা থেকে হিজরতের সময় এক প্রাচণ্ড হাব্বার বিনাসাদ বর্ষার প্রাণঘাতী হামলা করে বা প্রাণহারী হামলা করে। তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সেই হামলার কারণে তিনি আহত হন এবং তার গর্ভপাত ঘটে। অবশেষে এই আঘাত তার জন্য প্রাণহারী প্রমাণিত হয়েছে। এই কারণে এই ব্যক্তির বিরুদ্ধে হত্যার সিদ্ধান্ত দেয়া হয়েছে। মক্কা বিজয়ের সময় এই ব্যক্তি কোথায় পালিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা ফিরে আসেন, হাব্বার মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে উপস্থিত হয় এবং বলে যে আপনার ভয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, আমার অপরাধ অনেক বড় বড় আর আপনি আমাকে হত্যার সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু আপনার মার্জনা এবং দয়ার খবর পেয়েছি আমি, আর তা আমাকে এখানে নিয়ে এসেছে। আমার মাঝে এমন ধৃষ্টতা সৃষ্টি হয়েছে, যদিও আমার বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত দিয়েছেন আপনি, কিন্তু আপনার মার্জনা, আপনার ক্ষমা এবং মার্জনা এত ব্যাপক যার ফলে আমার মাঝে এই ধৃষ্টতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, হে আল্লাহর নবী, আমরা অজ্ঞতা এবং বহুশ্বরবাদে শিরকে নিমজ্জিত ছিলাম, আল্লাহ তালা আমাদের জাতিকে আপনার মাধ্যমে হেদায়েত দিয়েছেন আর ধ্বংস থেকে রক্ষা করেছেন। আমি আমার সীমা লঙ্ঘন এবং অপরাধ স্বীকার করছি, আমার অজ্ঞতাকে অজ্ঞতা উপেক্ষা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যার এই হন্তারককেও ক্ষমা করেন এবং বলেন, যাও হেবার, তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ হয়েছে যে তিনি তোমাকে ইসলাম গ্রহণের এবং সত্যিকার তওবা করার তৌফিক দিয়েছেন। আরেকটি হাদিসে আছে যে কবির নাম ছিল কাব বিন জাহির, যে মুসলমান নারীদের সম্পর্কে অত্যন্ত নোংরা কবিতা লিখত, তাদের সম্ভ্রমে হামলা করত, নোংরা কবিতা লিখত এবং এভাবে হামলা করত, তার বিরুদ্ধেও শাস্তির নির্দেশ দেওয়া হয়েছিল। যখন মক্কা বিজয় হয়, কাবের ভাই তাকে লিখেছে যে মক্কার পতন ঘটেছে, তোমার জন্য ভালো হবে মহানবীর কাছে ক্ষমা চেয়ে নেয়া। সে মদিনায় এসে তার এক পরিচিত ব্যক্তির ঘরে অবস্থান করে আর মসজিদে নববীতে গিয়ে মহানবী ইসলামের সাথে ফজরের নামাজ পড়ে। এরপর নিজের পরিচয় না দিয়েই বলেন, হে আল্লাহ রসুল, কাব বিন জাহির অনুশোচনার সাথে ফিরে এসেছে, ক্ষমা চাচ্ছে, যদি অনুমতি থাকে তাহলে তাকে আপনার সকাশে উপস্থিত করা যেতে পারে। তিনি যেহেতু তার চেহারা সম্পর্কে অবহিত ছিলেন না, তার চেহারা জানতেন না বা চিনতেন না, বা হতে পারে সে ব্যক্তি হয়তো মুখ ঢেকে রেখেছিল, অন্য অন্য সাহাবিরাও চিনতে পারেনি, যাই হোক কেউ তাকে চেনেনি, তাই তিনি বলেন যে হ্যাঁ সে আসতে পারে। তখন সে ব্যক্তি বলে যে আমি কাব্বিন জাহির। তখন এক আনসারি দাঁড়িয়ে তাকে হত্যা করতে উদ্যত হয়, কারণ তার অপরাধের কারণে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত দেয়া হয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম স্নেহ পরবশ হয়ে বলেন যে একে ছেড়ে দাও, কেননা সে ক্ষমা প্রত্যাশী হিসেবে এখানে এসেছে। এরপর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নিধানে এক কবিতার অর্ঘ্য পেশ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক দৃষ্টিনন্দন চাদর পুরস্কার স্বরূপ তাকে উপহার দেন। সুতরাং সেই শত্রু যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছিল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে সে শুধু প্রাণ ভিক্ষা নিয়েই বরং পুরস্কার সহকারে ফিরে গিয়েছে। সুতরাং এমন আরো অনেক ঘটনা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখা যায়, আর যা থেকে স্পষ্ট হয় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশোধনের পর তার ব্যক্তিগত শত্রুদেরও ক্ষমা করেছেন, আর নিকটাত্মীয়ের যারা শত্রু ছিল তাদেরকেও ক্ষমা করেছেন, ইসলামের শত্রুদেরকেও ক্ষমা করেছেন। কিন্তু যেখানে সংশোধনের জন্য শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল, শাস্তির প্রয়োজন দেখা দিলে শাস্তিও দিয়েছেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ নির্দেশের নিরিখে আসল উদ্দেশ্য হল সংশোধন, প্রতিশোধ নেওয়া নয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সূরা শুরার 41 নম্বর আয়াতের ব্যাখ্যা তার বিভিন্ন পুস্তিকা এবং বক্তৃতায় বেশ কয়েক স্থানে উল্লেখ করেছেন। প্রায় তার 13টি বইতে এর বরাতে আলোচনা দেখা যায়, হয়তো এরও বেশি হতে পারে। আর এই বইগুলোতে 20-21টি জায়গায় বিভিন্ন স্থানে এ বরাতে তিনি আলোচনা করেছেন। তার বিভিন্ন প্রশ্নোত্তর অধিবেশনে বা বিভিন্ন বৈঠকেও এ সম্পর্কে কথা বলেছেন। ইসলামী নীতি দর্শনে তিনি শাস্তি ও পুরস্কারের দর্শন এবং প্রকৃত স্পিরিট বা উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে অন্যায়ের শাস্তি অন্যায়ের অনুপাতে হওয়া উচিত এই আয়াতের আলোকে। কিন্তু যে ব্যক্তি অন্যায় ক্ষমা করে আর এমন ক্ষেত্রে করে যার ফলে সংশোধন সম্ভব, কোন কুফল যেন সামনে না আসে, অর্থাৎ একান্ত মার্জনার যথাযথ স্থানে মার্জনা করে অস্থানে নয়, তাহলে এর এমন ব্যক্তি প্রতিদান পাবে। অর্থাৎ ক্ষমাশীল ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে পুরস্কৃত হবে। তিনি বলেন এই আয়াত থেকে প্রতিভাত হয় যে খামোখান নির্বিচারে সর্বত্র অন্যায়ের মোকাবেলা করবে না, দুষ্কৃতকারী এবং অত্যাচারীকে শাস্তি দেওয়া হবে না। কোনো কোনো ক্ষেত্রে অন্যায়ের মোকাবেলা করতে হয়, আর শিক্ষা হলো এটি দেখা উচিত সেই স্থান এবং কালটি অন্যায় ক্ষমা করার নাকি শাস্তি দেওয়ার। তাই অপরাধের জন্য এবং সাধারণ মানুষের জন্য যা কিছু সত্যিকার অর্থে কল্যাণকর সেই পন্থাই অবলম্বন করা উচিত। তিনি বলেন অনেক সময় এক অপরাধী পাপ ক্ষমা করলে তওবা করে, আর কোন কোন সময় এক অপরাধী অপরাধ ক্ষমা করার ফলে আরো ধৃষ্ট হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলছেন চোখ বন্ধ করে অন্ধের ন্যায় শুধু অন্যায় ক্ষমা করার অভ্যাস রপ্ত করো না। এটি নয় যে আমরা শুধু পাপই ক্ষমা করব, একমাত্র এটি আমাদের কাজ, বরং সেই নির্দেশ সম্পর্কে চিন্তা করো, অর্থাৎ তোমাদের লক্ষ্য সংশোধন হওয়া উচিত। তিনি বলেন গভীর দৃষ্টিতে দেখো যে সত্যিকার পুণ্য কোথায় নিহিত, ক্ষমার মাঝে নাকি শাস্তি দেওয়ার মাঝে। সুতরাং যেই কাজ স্থান কাল ভেদে যুক্তিযুক্ত তাই করো। মানুষের প্রতি দৃষ্টিপাতে স্পষ্টভাবে প্রতিভাত হয় যেভাবে কিছু মানুষ গভীর ভাবে প্রতিশোধ প্রবণ হয়ে থাকে, এমনকি পিতা পিতামহের যুগের প্রতিশোধের স্পৃহ লালন করে, অনুরূপ ভাবে কিছু মানুষ মার্জনা এবং সমার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়। অনেক সময় অভ্যাস এতটা সীমা ছাড়িয়ে যায় যে মানুষ আত্মসম্ভ্রম বোধ হারিয়ে বসে, আর এমন লজ্জাস্কর মার্জনা এবং ক্ষমা তাদের পক্ষ থেকে প্রকাশ পায় যা সত্যিকার অর্থে আত্মসম্মান বোধ, আত্মাভিমান এবং পবিত্রতা পরিপন্থী হয়ে থাকে, আর নেক চাল চলনকে কলুষিত করে। এমন ক্ষমা এবং মার্জনার ফলাফল যা হয়ে থাকে তা হলো সবাই ছি ছি করে ওঠে। আর সকল অপছন্দনীয় দিকগুলোর নিরিখে কোরআন শরীফে সকল চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে স্থান কালের শর্ত নির্ধারণ করেছে। এমন চারিত্রিক এবং নৈতিক বৈশিষ্ট্যকে পছন্দ করেনি যা অযথা অস্থানে প্রকাশ পায়। ইসলামী শাস্তির দর্শনে এটি মৌলিক কথা যে দেখতে হবে পুণ্য কিসে নিহিত আর কিভাবে সংশোধন সম্ভব। অনেক সময় ক্ষমা করা পুণ্যে পর্যবসিত হয়, এর ফলে সংশোধন হবে বা সংশোধন হয়, কিন্তু অনেক সময় ক্ষমা করা পাপের কারণ হয়, এর ফলে অন্যায়কারী অন্যায় আরো অধৃষ্ট হয়ে ওঠে। একইভাবে অনেক সময় শাস্তি প্রদান পুণ্যে পর্যবসিত হয়, এটি সেই ব্যক্তির প্রতিও পুণ্যের নামান্তর বা পুণ্য করার নামান্তর, অর্থাৎ শাস্তির মাধ্যমে তাকে পাপ থেকে বিরত রাখার চেষ্টা করা হয় যেন সে নিজের পরবর্তী দিনগুলোকে পাপ থেকে বিরত থেকে ধ্বংস থেকে রেহাই পায় বা ধ্বংসরাত থেকে রক্ষা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি যাদের ক্ষমা করেছেন, যে দুটো দৃষ্টান্ত আমি উপস্থাপন করেছি, তাতে আমরা দেখতে পাই যে তাদের মাঝে অসাধারণ পরিবর্তন এসেছে। ইসলামের শত্রুরা অপকর্মশীল তো ছিলই, কিন্তু নিজেদের সংশোধনের পর নেক কর্মশীল হয়ে ওঠে এবং ইসলামের সেবকে পরিণত হয়। সুতরাং ইসলাম এমন একটি ভারসাম্যপূর্ণ ধর্ম যা সকল যুগে নিজের বাসীয় শিক্ষার গুরুত্ব দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত করে। অপরাধীর পক্ষে যা কল্যাণকর তাই করো। আজকাল যারা মানবাধিকারের ধ্বজাধারী সাজে তারা একদিকে সীমা লঙ্ঘন করেছে, কারো যত বড় অপরাধী হোক না কেন মানবিক সহমর্মিতার নামে অপরাধীদেরকেও এতটা ধৃষ্ট করে তোলা হয় যে অনেক অপরাধীর অপরাধ যে করছে সেই চেতনায় হারিয়ে গেছে। পেশাজীবী হন্তারক অহংকারে এতটা সীমা ছাড়িয়ে গেছে যে নিজের জীবন ছাড়া আর কারো জীবনের কোনো গুরুত্বই আছে বলে তারা মনে করেন। এমন লোকদের শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত। হ্যাঁ, নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা যদি ক্ষমা করে তাহলে ভিন্ন কথা, কিন্তু পাশ্চাত্যে বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকারের নামে এই শাস্তি প্রদান করা হয় না। বিভিন্ন দেশ তাদের সংবিধানে সংবিধান পরিবর্তন করে এই শাস্তির বিধানকে তারা উড়িয়ে দিয়েছে, বরং এমন লোকদের সংশোধনও হয় না, আর তারা জুলুম এবং অন্যায় সীমা লঙ্ঘন করে। দ্বিতীয় প্রকার সীমা লঙ্ঘন যা চোখে পড়ে তা হল মুসলমান দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণ আন্দোলন করে, তাদেরকে সিংহাসনচ্যুত করে, ক্ষমতাচ্যুত করে, আর তাদের বিরুদ্ধে মামলা করে প্রাপ্য শাস্তি দেওয়ার পরিবর্তে, যদি শাস্তি পাওয়ার থাকে তাহলে শাস্তি দেওয়ার পরিবর্তে স্থানীয় লোকদের মাধ্যমে তাদের পৈশাচিক ভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় জনসাধারণ যখন নেতাদের উপর জুলুম করে তখন আসলে এর পিছনে কিছু পরাশক্তির প্ররোচনা থাকে যার উপর ভিত্তি করে সবকিছু করা হয়। ইসলাম সকল প্রকার বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন ও বাড়তি ঘাটতি থেকে বারণ করে। শাস্তির কথা আল্লাহ তাআলা যেখানে বলেছেন সেখানে ধনী দরিদ্র সবার সাথে সমান ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ততটা শাস্তি দেওয়া যতটা অপরাধ করেছে। শাস্তি এবং শাস্তির কিছু নীতি এবং নিয়ম নির্ধারণ করো। আর আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসনকালে এবং এরপর খলিফারা এর উপর প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছেন যে কিভাবে শাস্তি দেয়া উচিত আর শাস্তি দেওয়ার উদ্দেশ্যই বা কি। এরপর হযরত মসীহ মওউদ ইসলাম বলেছেন যে কেবল এটি দেখলে চলবে না যে অপরাধীর জন্য কি কল্যাণকর, শুধু অপরাধীর দিকে দেখলেই চলবে না, অনেক সময় এটিও দেখতে হয় যে সমাজের জন্য কি কল্যাণকর। তুচ্ছ বিষয়কে বৃহত্তর স্বার্থে ব্যাখ্যা করা বা সমাজের বৃহত্তর স্বার্থ সামনে রাখা আবশ্যক হয়ে পড়ে। তাই যে কোনো শাস্তির সিদ্ধান্তের সময় এটি দেখা আবশ্যক যে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সমাজের উপর কি প্রভাব পড়ছে। অনেক সময় ক্ষমা করা সমাজে ভ্রান্ত মনোবৃত্তির জন্ম দিয়ে থাকে যে দেখো এত বড় অপরাধী এই অন্যায় কাজ করেও পার পেয়ে গেছে। দুষ্কৃতকারী মানুষ মনে করে যে আমরাও অন্যায় করে ক্ষমা চেয়ে পার পেয়ে যাব। এই পরিস্থিতি এক পর্যায়ে অপরাধীকে অপকর্মে ধৃষ্ট করে এবং তার হাতকে শক্তিশালী করে। এর ফলে ভদ্র মানুষের মনে ভীতি দানা বাঁধে বা মোটের উপর মানুষ উৎকণ্ঠিত হয়ে উঠে আর এই উৎকণ্ঠা দূর করার তারা তখন কৌশল সন্ধান করে। অধিকাংশ নিঃসন্দেহে যদি এমন আইনহীনতা বিরাজ করে এমন মানুষ আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়ে থাকে, কিন্তু কিছু মানুষ আইনহীনতা না হলেও যদি নিরাপত্তার অভাব থাকে তাহলে আইন নিজেদের হাতে নেয়ার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত এমন পরিস্থিতি এত দৃষ্টিনন্দন ইসলামী শিক্ষা সত্ত্বেও অধিকাংশ মুসলমান দেশে আমাদের চোখে পড়ে। শাস্তি এবং ক্ষমার অসম ও অন্যায় আচরণ অপরাধী সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা পালন করছে আর এই কারণে অন্যরাও একই আচরণ আরম্ভ করে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে শাস্তি দেয়া এবং ক্ষমার ক্ষেত্রে একটি অনেক বড় বিষয় যা দৃষ্টিতে রাখা চাই তা হল শাস্তি এবং ক্ষমার সমাজ কি প্রভাব গ্রহণ করছে। যদি ক্ষমা মানুষকে ধৃষ্ট করে তোলে তাহলে শাস্তির প্রয়োজন রয়েছে, ক্ষমা নয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একবার ইসলামের আকর্ষণীয় শিক্ষার তাওরাত এবং ইঞ্জিলের সাথে তুলনা করতে গিয়ে বলেন যে ইঞ্জিলে লেখা আছে তুমি অন্যায়ের উত্তর দেবে না। ইঞ্জিলে লেখা আছে তুমি অন্যায়ের মোকাবেলা করো না। এক কথায় ইঞ্জিলের শিক্ষা শিথিলতা প্রবণ। বিশেষ পরিস্থিতি পরিবেশ ছাড়া মানুষ এর উপর প্রতিষ্ঠিত হতেই পারে না। পক্ষান্তরে তওরাতের শিক্ষাকে যদি দেখেন তাহলে তাতে বাড়াবাড়ির প্রবণতা দেখা যায়। তাতে শুধু একটি আঙ্গিকের উপর জোর দেওয়া হয়েছে যাতে প্রাণের বিনিময়ে প্রাণ, কানের বিনিময়ে কান এবং দাঁতের বিনিময়ে দাঁত যেন ফেলে দেওয়া হয়। এতে মার্জনা এবং ক্ষমার নাম চিহ্ন দেখা যায় না। আসল কথা হল এইসব গ্রন্থ বিশেষ জাতি এবং বিশেষ যুগের জন্য ছিল, কিন্তু কোরআন আমাদের কত পবিত্র পথের দিশা দিয়েছে, যা সকল প্রকার বাড়াবাড়ি এবং শীতলতা থেকে মুক্ত এবং একান্ত মানব প্রকৃতি সম্মত। দৃষ্টান্ত স্বরূপ কোরআন শরীফে বলা হয়েছে, জাযাউ সাইয়াতিন সাইয়াতুম মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফা আজরুহু আলাল্লাহ, অর্থাৎ যতটা অন্যায় করা হয়েছে ততটা শাস্তি দেয়া বৈধ, কিন্তু কেউ যদি মার্জনা করে আর এই মার্জনার উদ্দেশ্য যদি সংশোধন হয়ে থাকে, অযথা স্থানে যদি মার্জনা প্রদর্শিত না হয় বরং যথাস্থানে প্রদর্শিত হয়, তাহলে এমন মার্জনাকারীর জন্য প্রতিদান রয়েছে যা আল্লাহ তাআলার কাছে সে পাবে। তো দেখো কত পবিত্র শিক্ষা, কোনো বাড়াবাড়িও নেই আর শৈথিল্যও নেই, প্রতিশোধের অনুমতি আছে কিন্তু একই সাথে ক্ষমার প্রেরণাও জুগিয়েছে। প্রতিশোধ নেওয়ার অনুমতি আছে কিন্তু একই সাথে ক্ষমার প্রতি দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে, ক্ষমার জন্য অনুপ্রাণিত করা হয়েছে, যে এর ফলে আল্লাহ তাআলার দরবারে তোমরা পুরস্কার পাবে। শর্ত হল সংশোধন, এটি একটি তৃতীয় রাস্তা যা কোরআন পৃথিবীর সামনে উপস্থাপন করেছে। এখন এক সুস্থ প্রকৃতির মানুষের জন্য আবশ্যক হল এগুলোর মাঝে তুলনা করে দেখা যে কোন শিক্ষা মানব প্রকৃতি সম্মত আর কোন শিক্ষা এমন সুস্থ প্রকৃতি এবং মানুষের বিবেক ঘৃণা করে। সুতরাং ইসলামী শিক্ষাই এমন শিক্ষা যা সকল যুগে পৃথিবীর সকল সমস্যার সমাধান উপস্থাপন করে, যা শাস্তির সংক্রান্ত হোক বা অন্যান্য বিষয় হোক। ইসলাম বলে যে একবার ক্ষমা করলে হিংসা এবং বিদ্বেষ আর প্রতিশোধ প্রবণতা মন থেকে বের করে দাও। তিনি বলেন, অনেকের হৃদয়ে এত বিদ্বেষ এবং প্রতিশোধ প্রবণতা থাকে যে পিতা পিতামহের যুগের কথাও স্মরণ রাখে আর ক্ষমা করে না। তিনি বলেন, মোমেন্টকে এটি সাজে না যে হৃদয়ে বিদ্বেষ বা প্রতিশোধ লালন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উত্তম আদর্শ আমাদের সামনে রয়েছে। ওহদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের অঙ্গচ্ছেদ করে, নাক কান এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেটে লাশের বা মরদেহ বিকৃত করেছে, তার কলিজা বের করে কলিজা চাবিয়েছে, অত্যাচার ও বর্বরতায় সীমা ছাড়িয়ে গেছে। পক্ষান্তরে এত সবকিছু সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ দেখুন, মক্কা বিজয়ের সময় হিন্দা নেকাপুরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকে এসে উপস্থিত হয়, প্রকাশ্যে আসা সম্ভব ছিল না, কেননা তার এই অপরাধের কারণে তার বিরুদ্ধেও মৃত্যুর দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। তার বৈঠকে এসে সে বয়াত করে ইসলাম গ্রহণ করে এবং কিছু প্রশ্ন করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছেন, তিনি জিজ্ঞেস করেন, তুমি কি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা? সে বলে যে হ্যাঁ হে আল্লাহর রসুল, এখন আমি আন্তরিকভাবে মুসলমান হয়ে গেছে, পূর্বে যা কিছু ঘটে গেছে মার্জনা করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করেন, এই ক্ষমার তার উপর এমন সুগভীর প্রভাব পড়ে যে তার অবস্থা পাল্টে যায়। সে ঘরে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিমন্ত্রণের উদ্দেশ্যে খাবার প্রস্তুত করে এবং দুটো ভুনা বকরা বা খাসি পাঠিয়ে দেয় এবং বলে যে আজকাল বকরার অভাব রয়েছে, তাই এই সামান্য উপহার গ্রহণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন যে হে আল্লাহ, হিন্দার মেষপালে বরকত দাও। এর ফলশ্রুতিতে তার মেষ বা ছাগলপাল এতটা বড় হয়ে যায় যে তার জন্য সামলানো কঠিন হয়ে পড়ে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন, একটি শ্রেণী সেটি যারা ক্ষমা করতে জানেই না, আর যেভাবে উল্লেখ করা হয়েছে যে পিতা পিতামহের যুগের মনোমালিন্যকে হৃদয়ে গেঁথে রেখেছে, অপরদিকে এমন আত্মাভিমানহীন ও নির্লজ্জ মানুষ যে নেক জীবনের জন্য তারা এক কলঙ্ক, আর ক্ষমার নামে যারা লজ্জাবোধ বিবর্জিত আচরণ করে। সুতরাং আত্মাভিমানহীন হওয়া উচিত নয়, আর অন্যায়ও করা উচিত নয়। কেউ যদি কারো কন্যা বা বোনের সম্মানের উপর হামলা করে, সম্ভ্রমের উপর হামলা করে, তাহলে আইনের গণ্ডিতে থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, ক্ষমার প্রশ্নই ওঠে না। তাই ক্ষমা আত্মসম্মানহীনতার মাঝে পার্থক্য জানার চেষ্টা থাকা চাই, কিন্তু আইন হাতে নেবেন না, এটি আবশ্যকীয় শর্ত। আমি যেভাবে বলেছি, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অনেক জায়গায় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। আমি আরো কিছু উদ্ধৃতি তুলে ধরছি। বাজ্যত উদ্ধৃতি দেখে মনে হয় একই বিষয় চোখের সামনে আসছে বারবার, কিন্তু তিনি সর্বত্র এ প্রেক্ষাপটে যা বলেছেন তাতে বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নসিহত রয়েছে। এক জায়গায় তিনি বলেন যে অন্যায়ের শাস্তি অন্যায় অনুপাতেই হওয়া উচিত, কিন্তু যে ব্যক্তি মার্জনা করে এবং ক্ষমা করে, আর সেই মার্জনার ফলে যদি সংশোধন হয়, পাপ নয়, তাহলে খোদা তার প্রতি সন্তুষ্ট, আর তাকে তিনি তার এর প্রতিদান দেবেন। সুতরাং কোরআন অনুসারে সব স্থানে প্রতিশোধও প্রশংসনীয় নয়, প্রতিশোধ নেওয়া প্রশংসনীয় নয়, আর সব জায়গা মার্জনাও প্রশংসনীয় নয়, বরং স্থান কালের নিরিখে হওয়া উচিত। প্রতিশোধ এবং মার্জনার আচরণ স্থান কাল ভেদে হওয়া উচিত, লাগামহীনভাবে নয়। এটি কোরআনের শিক্ষার উদ্দেশ্য। তিনি বলেন, আল্লাহ সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যার উদ্দেশ্য পূত পবিত্র, আর তার কাজ, তার কাজের উদ্দেশ্য হল সংশোধন। নির্লজ্জ বা আত্মাভিমানহীন ব্যক্তি ন্যায় ক্ষমা বা মার্জনা করলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে না, তার প্রতিও সন্তুষ্ট নন যে শুধু বা যার উদ্দেশ্য হলো কেবল প্রতিশোধ নেয়া। এই উভয় বিষয়ে দৃষ্টিতে রাখা চাই। এতটা নির্লজ্জ হওয়া উচিত নয় যা আত্মাভিমানহীনতায় পর্যবসিত হতে পারে। এতেও এমনটি করলেও আল্লাহ সন্তুষ্ট হন না, আর কেবল প্রতিশোধের মন মানসিকতা থাকা উচিত নয়, তা খোদাকে অসন্তুষ্ট করে। তাই উভয় সীমা সামনে রেখে ক্ষমা এবং শাস্তির সিদ্ধান্ত করা উচিত। এই সম্পর্কে জামাতের ওহদাদার, পদাধিকারী বা ব্যবস্থাপনাকেও এটি দৃষ্টিগোচর রাখা চাই। সচরাচর খেয়াল রাখা হয়, দৃষ্টিতে রাখা হয় কতিপয় লোকের বিরুদ্ধে যে সিদ্ধান্ত হয় বা যে আমার কাছে সুপারিশ আসে, আমি এটি বলবো না যে প্রতিশোধ প্রবণতার কারণে এমনটি হয়ে থাকে, কিন্তু অনেক সময় অবশ্যই যা ঘটে তা হল সুপারিশকারীর সহজাত প্রবণতা থেকে থাকে কঠোরতার দিকে, আর অনেকেই অপ্রয়োজনীয় নমনীয়তা এবং মার্জনার প্রবণতা রাখে, যার ফলে অনেক অপছন্দনীয় বিষয় সামনে আসে। তাই শাস্তি দেওয়াও পছন্দনীয় নয়, আর ক্ষমা করাও প্রশংসনীয় বিষয় নয়। আসল বিষয় হল খোদার সন্তুষ্টি অর্জন, আর এটি তখন লাভ হয়, অর্জন হয় যখন উদ্দেশ্য হয়ে থাকে এর সংশোধন, আর এর জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর অমরামা হোক বা কাজা বা বিচার বিভাগে হোক না কেন, তাদের উচিত বিষয়ের গভীরে অবগাহন করে সুপারিশ করা বা সিদ্ধান্ত করা, যেন সে প্রকৃত ব্যবস্থা এবং সেই প্রকৃত পরিস্থিতি পরিবেশ জামাতে আমরা সৃষ্টি করতে পারি যা খোদার সন্তুষ্টিতে পর্যবসিত হবে। আর এর জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়াও করা উচিত, তার সাহায্য চাওয়া উচিত। যখনই সিদ্ধান্ত হয় দোয়ার ভিত্তিতে হওয়া উচিত, এরপর খলিফা ভক্তের কাছে সুপারিশ করা উচিত, যেন সকল ক্ষতিকর দিক থেকে সে ব্যক্তিও যেন নিরাপদ থাকে যার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে, আর জামাতের ব্যবস্থাপনাও যেন সুরক্ষিত সংরক্ষিত থাকে, আর জামাতে কোন সিদ্ধান্ত যেন অশান্তি ও উত্তেজনার কারণ না হয়। অনুরূপভাবে আরেক জায়গায় স্বীয় গ্রন্থ নাসিমুদ দাওয়াতে এই বিষয়ের প্রেক্ষাপটে বলেন যে ইসলামের উপর আপত্তিকারীরা এবং অমুসলিমদের ইসলামের সুন্দর শিক্ষার জ্ঞান থাকা উচিত। তিনি পরিষ্কারভাবে বলেন যে এটি এমন সুন্দর শিক্ষা যা অন্য কোন ধর্মে দেখা যায় না। তিনি বলেন কেউ যদি তোমাকে কষ্ট দেয়, যেমন দাঁত ফেলে দেয় বা চোখ নষ্ট করে, তাহলে তার শাস্তি ততটুকুই যতটা সে অপরাধ করেছে। কিন্তু মেন ক্ষেত্রে যদি পাপ ক্ষমা করো আর এর ফলে কোনো ভালো ফলাফল প্রকাশ পায় আর এর সংশোধন সম্ভব হয়, অর্থাৎ অপরাধী যেমন অপরাধী যদি ভবিষ্যতে এই অভ্যাস থেকে বিরত থাকে, সংশোধন হয়ে যা অপরাধী এই অপরাধ থেকে বিরত থাকে ভবিষ্যতে, তাহলে এমন ক্ষেত্রে ক্ষমা করাই শ্রেয় আর এই ক্ষমার আল্লাহর কাছে প্রতিদান পাবে। দেখো এই আয়াতে উভয় দিক দৃষ্টিতে রাখা হয়েছে, মার্জনা এবং প্রতিশোধ উভয়টিকে সময়ের দাবির সাথে সম্পৃক্ত করা হয়েছে। মার্জনা এবং প্রতিশোধ উভয়টিকে সময়ের দাবির সাথে সম্পৃক্ত করা হয়েছে। সময়ের দাবি হল স্থান কাল ভেদে কাজ হওয়া উচিত, আর এটি প্রজ্ঞাপূর্ণ বিষয় যার ভিত্তিতে বিশ্ব ব্যবস্থা। স্থান কাল ভেদে কঠোর ও কোমল উভয় ব্যবহার করা এটি বুদ্ধিমত্তা। তোমরা দেখো যে আমরা একই প্রকার খাবারের উপর সবসময় জোর দিতে পারি না, বরং সময়ের দাবি অনুসারে খাবারে পরিবর্তন আসতে থাকে। গরমকালে আমরা ভিন্ন জিনিস পছন্দ করি আর শীতকালে ভিন্ন সুষম খাবারের কথা বলা হয়ে থাকে। তিনি বলেন যে প্রকৃতির যে নীতি আছে তা এক্ষেত্রেও কাজে আসা উচিত। তিনি বলেন শীত এবং গরমে কাপড়ও পরিস্থিতি অনুসারে পরিবর্তন হতে থাকে, একইভাবে আমাদের নৈতিক অবস্থাও পরিস্থিতি অনুসারে পরিবর্তনের দাবি রাখে। যেভাবে আমাদের খোরাকও পরিবর্তিত হয় আর খোরাকও আবহাওয়া অনুসারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অনুরূপভাবে গ্রীষ্মে এবং শীতের ঋতুতে কাপড় পরিবর্তন হয়, এসব কিছু প্রকৃতির নিয়ম অনুসারে হয়ে থাকে। অনুরূপভাবে আমাদের নৈতিক অবস্থাও পরিস্থিতি অনুসারে পরিবর্তন চায়। পোশাক সম্পর্কে আমি কথা প্রসঙ্গে এটিও বলতে চাই, গ্রীষ্মে এখানে উলঙ্গ হয়ে যায় মানুষ পোশাকের দিক থেকে, বিশেষ করে মহিলারা। শীতকালে স্কার্ফ বা মাফলার আর কোট আবৃত করে রাখে আর যথাযথ পোশাক হয়ে থাকে। একই পোশাক যদি মুসলমান মহিলারা, হেজাব পরিধানকারিনী মহিলারা শীতের পোশাক নয়, যদি তারা গ্রীষ্মকালে মাথা ঢাকে, তাহলে তাদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপিত হয়। বলা হয় যে এভাবে নারী অধিকার পদদলিত হচ্ছে, সরকার এতে এতটা নাক গলানো আরম্ভ করেছে যে এটি এক প্রকার হস্তক্ষেপ বা নাক গলানোর উদ্দেশ্য সংশোধন নয়, বরং এটি অন্যায়। সম্প্রতি প্রধানমন্ত্রী সাহেবের বিবৃতি এসেছে যে আমরা ভাবছি যে মহিলারা পাবলিক স্থানে বা চাকরি স্থলে যদি হেজাব বা পর্দা করে আসে, তাহলে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। তো এই যে জাগতিক আইন, এক্ষেত্রে তারা আরেকটি কঠোর পন্থা অনুসরণ করছে, যার ফলে অন্য রাজ্য মাথা চাড়া দেয় আর অসন্তোষ দেখা দেয়। ইসলাম বলে এমন আইন প্রণয়ন করো না, এমন সিদ্ধান্ত করো না যার ফলে অসন্তোষ দেখা দিতে পারে, বরং সেই সিদ্ধান্ত করো যা সমাজের জন্য কল্যাণকর এবং সে ব্যক্তির জন্য কল্যাণকর। এমন সিদ্ধান্ত যদি হয় তার ফলে আল্লাহ সন্তুষ্ট হবেন। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম বলছেন একইভাবে আমাদের নৈতিক অবস্থাও পরিস্থিতি অনুসারে পরিবর্তন চায়। একটি সময় হয়ে থাকে চোখ দেখানোর, সেখানে নমনীয়তা ও মার্জনার ফলে অশান্তি দেখা দেয়। দ্বিতীয় স্থানটি হয়ে থাকে নমনীয়তা এবং বিনয়ের, সেখানে ক্রোধ ও প্রতাপ প্রদর্শন ইতরতা গণ্য হয়। এক কথায় সকল স্থান ও কাল একটা বিশেষ বিষয়ের দাবি রাখে। যে ব্যক্তি সময়ের দাবিকে সামনে রাখে না, সে পশু মানুষ নয়, সে বন্য শুভ্র নয়। স্থান কাল ভেদে সময়ের দাবি অনুসারে কাজ করার জন্য প্রকৃতির নিয়ম অনুসারে প্রকৃতির নিয়ম থেকে দৃষ্টান্ত তুলে ধরেছেন। খাবার সুষম হওয়া প্রয়োজন। একই প্রকার খাবার মানুষ ব্যবহার করে না। আজকাল যে সমস্ত পুষ্টি বিশারদ রয়েছে, তাদের রোগীদেরকে বড় বড় তালিকা বানিয়ে দেয় যে এই অনুসারে খাবার খাও। খাবারের মাধ্যমেই চিকিৎসা হয় বা চিকিৎসা করা হয়। অনুরূপভাবে আবহাওয়া অনুসারে আমাদের পোশাক পরিচ্ছদ হয়ে থাকে। তিনি বলেন যে প্রকৃতির এই যে নিয়ম, এটি নৈতিক অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি বলেন যে কোন স্থানে নমনীয়তা মার্জনায় বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কোন ক্ষেত্রে কঠোরতা ও দাপট দেখালে বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সুতরাং মানব প্রকৃতির এই দিককে সর্বত্র বাস্তবায়নের প্রয়োজন আছে। অর্থাৎ পরিবর্তন যেন তার প্রকৃতিসম্মত হয়, সংশোধনের জন্য যা কিছু প্রস্তাব করা হয়েছে তা যেন মানুষের প্রকৃতিসম্মত হয়ে থাকে। আর এটি মানুষ ও পশুর মাঝে পার্থক্য। আরেক জায়গায় তিনি বলেন, কোরআন শরীফ অযথা মার্জনা ও ক্ষমাকে বৈধ আখ্যায়িত করেনি। এর ফলে মানুষের চরিত্র নষ্ট হয় আর ব্যবস্থাপনার শৃঙ্খলা হারিয়ে যায়। বরং সেই মার্জনার অনুমতি দিয়েছে, যার মাধ্যমে কোন প্রকার সংশোধন সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ কথা, মার্জনা এবং ক্ষমা যদি বিনা কারণে অযথা হয়ে থাকে তাহলে ব্যবস্থাপনার শৃঙ্খলা হারিয়ে যায় আর মানুষের মাঝে লাগামহীনতা দেখা দেয়। মানুষ সীমা ছাড়িয়ে যায়, সিস্টেম আর বাকি থাকে না। সুতরাং যারা সংশোধনের উদ্দেশ্যে শাস্তি পায় তাদের ধৃষ্টতা প্রদর্শন করার পরিবর্তে একথার প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত, মনোযোগ নিবদ্ধ করা উচিত যে কিভাবে আমরা আত্মসংশোধন করতে পারি। এর জন্য ইস্তেগফার করা উচিত, আত্মসংশোধন করা উচিত, জামাতে কোন শাস্তি প্রতিশোধের মন মানসিকতা নিয়ে দেওয়া হয় না। যেভাবে আমি পূর্বেই বলেছি, সংশোধনের উদ্দেশ্যে শাস্তি দেওয়া হওয়ার এই চেষ্টাই হওয়া উচিত আর এমনই হয়ে থাকে। কেবল ওহদাদার বা পদাধিকারীদেরই দোষ নয় বা কেবল তারাই দায়ী নয়, বরং সাধারণ সদস্যদেরও অপরাধ বা দোষ থেকে থাকে। প্রত্যেক ব্যক্তি দৈনন্দিন জীবনে বা পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে যদি আত্মজিজ্ঞাসা করে যে অন্যদের সম্পর্কে তার চিন্তাধারা কেমন আর নিজেকে সে কি দৃষ্টিকোণ থেকে দেখে, এর ফলে সমাজে এক সৌন্দর্য দেখ সৃষ্টি হয়। তাই আসল বিষয় হল সবসময় এটি দৃষ্টিগোচর থাকা চাই যে প্রতিটি কাজ খোদার সন্তুষ্টির জন্য হওয়া উচিত। এটি যদি হয় কেবল তবেই সংশোধন হবে। একবার হযরত মসীহ আলাইহিসসালাম বলেছেন, পাপের শাস্তি পাপ অনুসারে পাপ অনুপাতে হওয়া উচিত, কিন্তু কেউ যদি মার্জনা করে সেই মার্জনা যেন অযথা না হয়, এর উদ্দেশ্য সংশোধন হওয়া উচিত। এমন ক্ষেত্রে এমন ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার হাতে। যেমন চোরকে যদি ছেড়ে দেওয়া হয় সে ধৃষ্টতার সাথে ডাকাতি করবে, তাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু যদি দুজন চাকর থেকে থাকে, তাদের একজন এমন যে একটু চোখ দেখালেই সে চোখ দেখানোই তাকে লজ্জিত করে, তার অন্যায় কাজকে রক্তিম চোখে দেখলে সে এতে সে লজ্জিত হয় এবং তা তার সংশোধনের কারণ হয়, এমন ব্যক্তিকে কঠোর শাস্তি দেয়া ঠিক নয়। অনেকেই ইঙ্গিতেই বিষয় বুঝে যায়, তাদের কিছু বলতেই হয় না, তাদের দিকে তাকালেই সংশোধন হয়ে যায়। কিন্তু দ্বিতীয় জন জেনে শুনেই দুষ্কৃতীর আশ্রয় নেয়, তাকে মার্জনা করলে সে নষ্ট হয়, তাকে শাস্তি দেয়াই যথাযথ কাজ। এখন বলো, যুক্তিযুক্ত নির্দেশ কি সেটি যা কোরআন দিয়েছে, নাকি সেটি যা ইঞ্জিল উপস্থাপন করে? প্রকৃতির নিয়ম কি চায়? তা স্থান কালের নিরিখে সিদ্ধান্ত করার শিক্ষা দেয়। তপশোধনের মাধ্যমে মার্জনার শিক্ষা এমন উন্নত শিক্ষা যার কোন দৃষ্টান্ত নেই। সুসভ্য মানুষকে এটি অনুসরণ করতে হয়, আর এই শিক্ষা অনুসরণ করলে মানুষের মাঝে উদ্ভাবনী শক্তি এবং অন্তর্দৃষ্টি প্রখর হয়। এক কথায় যেন এটি বলা হয়েছে, সকল সাক্ষীর সাক্ষ্য প্রমাণের নিরিখে দেখো আর অন্তর্দৃষ্টির ভিত্তিতে চিন্তা করো। বলে যে ইসলাম বিধিনিষেধ আরোপ করে এবং মানুষকে বাধাগ্রস্ত করে, তিনি বলেন যে এই একটি নির্দেশকেই দেখো ভাবো, এর ফলে কিভাবে অন্তর্দৃষ্টি এবং উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পায়। তিনি বলেন, মার্জনার ফলে যদি উপকার হয় তাহলে মার্জনা করো, কিন্তু যদি কেউ নোংরা আর দুষ্কৃতকারী হয়ে থাকে তাহলে যজাও সাইয়াতুন সাইয়াতুম মিসলিহা, অনুশাসন মেনে চলো। ইসলামের অন্যান্য পবিত্র শিক্ষাও এমনই, যা সকল যুগে দিবালোকের মতো স্পষ্ট। সুতরাং এই দুটো কথা আমাদের সবসময় দৃষ্টিতে রাখা উচিত, আর এজন্য দৃষ্টিগোচর থাকা চাই, কারণ আমাদের সংশোধন করতে হবে আর পাপ দূরীভূত করতে হবে, সমাজে শান্তি ও নিরাপত্তার পরিবেশ গড়ে তুলতে হবে, আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, কারণ তিনি জালেম বা অত্যাচারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনী শিক্ষা বোঝা এবং সেই অনুসারে জীবনযাপনের তৌফিক দিন। নামাজের পর আমি একটি গায়েবানা জানাজা পড়াবো, যা আবার জনাব বেলাল মাহমুদ সাহেবের পিতার নাম হল মমতাজ মাহমুদ সিন্ধি, রাবুয়ার দারুল ইয়ামান গরবীর অধিবাসী। বেলাল মাহমুদ সাহেব পিতা মমতাজ সিন্ধি সাহেব মরহুমকে ২০১৬ সনের ১১ জানুয়ারি রাতের বেলা রাবোয়ায় শহীদ করা হয়েছে। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রাতের বেলা তার ঘরে যাচ্ছিলেন, অজ্ঞাত পরিচয় সাইকেল আরোহী ব্যক্তি গুলি করে তাকে শহীদ করে। ঘটনার বিস্তারিত বিবরণ অনুসারে রাবোয়ার রেল ফাটকের নিকটবর্তী বেলাল মার্কেটস্থ দোকান থেকে ঘরে ফিরে যাচ্ছিলেন। গিরির নিকটবর্তী স্থানে অজ্ঞাত পরিচয় মোটর আরোহী গুলি করে পালিয়ে যায়। তার গায়ে 5টি বুলেট লাগে, 2টো মাথায় আঘাত করে। ফজলুমর হাসপাতাল পৌঁছানো হয়েছে, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফয়সলাবাদের এলাইড হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা তার স্বাস্থ্য কিছুটা নিয়ন্ত্রণে আসার অপেক্ষায় থাকে। অপারেশন করার বুলেট বের করার জন্য অপারেশন করার পূর্বেই তার ইন্তেকাল হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৮৯ সনে মিরপুর জেলার নকোটের গোডবেলাল নগরে তিনি জন্মগ্রহণ করেন ও ওয়াকফে নয়ের বরকতময় তারিখে অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা করেছেন। ২০০৩ সনে তার পিতার ইন্তেকাল হয়। এরপর তারা এবং পরিবার রাবোয়া স্থানান্তরিত হয়। ২০০৮ সনে ওয়াকফের নবায়ন করে সদর আঞ্জুমান আহমদের ওসিয়ত দপ্তরে কর্মী হিসাবে নিযুক্ত হন। সেখানেই মৃত্যু পর্যন্ত জামাতের কাজ করেছেন। সন্ধ্যার সময় কিছুক্ষণের জন্য তার ছোট দোকান ছিল, সেই দোকানে যেতেন, নিজ হালকায় বিভিন্ন পদে তিনি কাজ করার জামাতের কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। আজকাল তিনি মহল্লার বা পাড়ার সেক্রেটারি ওসিয়ত হিসাবে কাজ করছিলেন। মরহুমের বিয়ে ২০১৫ সনের এপ্রিল মাসে হয়েছে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, আল্লাহ তাআলা তাকে কৃপা বাড়িতে সিক্ত করুন এবং আগন্ত সন্তানের উপরও করুণা বারে বর্ষণ করুন। খুবই ভদ্র সহানুভূতিশীল মিশুক প্রকৃতির মানুষ ছিলেন, কাজে আন্তরিক পরিশ্রমী এবং আনুগত্যশীল ছিলেন, খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, সবার প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধা এবং ভদ্রতা ভালোবাসার সাথে আচরণ করতে, আত্মীয় স্বজনের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, মা এবং বোনদের সাথে গভীর স্নেহের সম্পর্ক ছিল, শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী মুবাশ্বিরা বেলাল সাহেবা, মা মোবারকা মমতাজ সাহেবা, এছাড়া এক ভাই এবং দুই বোন রেখে গেছেন তিনি। পূর্বের এবং বর্তমান সেক্রেটারি মজলিসে কারদাস উভয় এই কথা লিখেছেন যে খুবই কুশলী এবং পরিশ্রমী মানুষ ছিলেন। কখনো কোন সময় আলস্য প্রদর্শন করেছেন এমনটি হয়নি, সবসময় মুখে হাসি লেগে থাকত, যথাসময় অফিসে আসতেন, যে কাজেই বলা হতো ছুটে গিয়ে কাজ করতেন। এমন কর্মী কমই পাওয়া যায় যারা সবসময় হাসি মুখে কাজ করেন, সবসময় নিজের কাজের ধ্যানে থাকতেন, আনুগত্যের ক্ষেত্রে বড় উন্নত পর্যায়ে ছিলেন, জামাতি কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। নাসির সাহেব বর্তমান সেক্রেটারি কারপুর দাস লেখেন যে খেলাফতের সাথে শহীদের এমন সম্পর্ক ছিল যা দেখে ঈর্ষা হয়, আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন আর তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য এবং মনোবল দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم